রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। ২২ পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। গত আলোচনায় আমরা আলোচনা করেছিলাম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে এবং জাহান্নাম কীরূপ হবে, জাহান্নামের প্রকৃতি, আজাবের ধরন ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করতে যাচ্ছি যেসব কারণে চিরস্থায়ী কিংবা সাময়িক সময়ের জন্য জাহান্নামে অবস্থান করতে হবে সে সম্পর্কে। চিরদিনের জন্য কারা জাহান্নামে শাস্তিপ্রাপ্ত হবে? দুই শ্রেণীর মানুষ চিরদিন জাহান্নামের আজাব ভোগ করবে এবং এই দুই শ্রেণী হচ্ছে মুনাফিক এবং কাফের। এই আজাব, তাদের এই আজাব কোনো একটি সাময়িক সময়ের জন্য নয় কিংবা ক্ষণস্থায়ী নয় কিংবা এক মিলিয়ন বা একশো মিলিয়ন বা একশো কোটি বছরের জন্যও নয়, বরং এই দুই শ্রেণীর মানুষ জাহান্নামে চিরদিনের জন্য থাকবে, যে আজাবের শুরু আছে কিন্তু যার কোনো শেষ নেই, সমাপ্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন,
আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন।
আর যারা কুফুরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। এখানে একটি চিন্তা অনেকের মাথায় আসতে পারে, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি সে দুনিয়াতে ৬০ কিংবা ৭০ বছরের জীবন লাভ করে, অথচ এই সময়ের অপরাধের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে চিরদিন, চিরকালের জন্য শাস্তি ভোগ করতে হবে, অথচ তার জীবন ছিল ৬০ কিংবা ৭০ বছর। কেন কেন তারা দুনিয়াতে যতটুকু সময় অতিবাহিত করেছে ঠিক ততটুকু সময়ের জন্য শাস্তি পাচ্ছে না? এখানে উল্লেখ্য যে একজন মানুষের মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, হঠাৎ করে চলে আসতে পারে, কখনো মৃত্যু কাউকে পূর্ব নোটিশ দিয়ে আসে না। অথচ চিন্তা করে দেখুন, যে ব্যক্তিটি ৬০ বছর ধরে জীবিত ছিল সে ৬০ বছর হায়াত লাভ করার পরও কুফরি করে চলেছে, ৬১ বছর পরও সে কুফরি করে চলেছে, ৬৫ বছর পরও কুফরি করে চলেছে। এবং তার ক্ষেত্রে ব্যাপারটা এইরকম ছিল, সে যদি চিরদিন বেঁচে থাকতো এরপরও সে কুফরের উপরেই অটল থাকতো, কারণ সে এটা নিয়ত করে নিয়েছে চিরকাল সে কুফরি করবে এবং এ কারণে, তার এই ইচ্ছার কারণে সে চিরদিনের জন্য শাস্তি ভোগ করবে যদিও তার হায়াত ৬০ কিংবা ৭০ বছর হয়ে থাকে। সুতরাং এই সমস্ত বিষয়ে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবারে আসুন মুনাফিকদের ব্যাপারে, যারা সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি ভোগ করবে তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এদের সম্পর্কে বলেছেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর জাহান্নামের সবচেয়ে নিচের স্তর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তর। মুনাফিকদের অবস্থা কাফিরদের চেয়েও ভয়াবহ হবে, কারণ তাদের কুফুরির পাশাপাশি তারা প্রতারণা এবং ধোকাবাজি, পাশাপাশি মিথ্যাচার, এ সমস্ত খারাপ গুণগুলো তাদের রয়েছে। মুনাফিকদের প্রথম অবস্থা হচ্ছে তারা কুফুরি করেছে, দ্বিতীয়ত এই কুফুরিকে তারা প্রতারণা, ধোকা, মিথ্যা ইত্যাদি দিয়ে ঢেকে দিয়েছে। এবং মুনাফিকদের আরেকটি গুণ বা যে কারণে তাদের শাস্তি বেশি হবে সেটা হচ্ছে যে তারা সত্য কি সেটা জানত, সত্যের খুব কাছাকাছি তারা অবস্থান করেছে এবং সত্য সম্পর্কে তারা ভালোভাবে জানত, অথচ তারা ঈমান আনেনি, বরং ঈমান আনার ভান করেছে এবং ঈমান আনার ভান করলেও মূলত তারা সত্যকে অস্বীকার করেছে বা কুফুরি করেছে। তাই এই সমস্ত মুনাফিকদের অবস্থা কাফিরদের চেয়েও ভয়াবহভাবে নিকৃষ্ট হবে। কুফফারদের চেয়ে এই মুনাফিকরা মুসলিম উম্মার বেশি ক্ষতি সাধন করেছে, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে মুনাফিকদের ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেছেন। কারণ কুফফাররা প্রকাশ্য শত্রু, তারা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে এসে দাঁড়ায়, কিন্তু মুনাফিকরা হচ্ছে ভেতরের শত্রু, এরা মুসলিম উম্মার বিরুদ্ধে গোপন এবং প্রতারণামূলক চক্রান্তের নকশা আঁকে। আমরা যদি প্রথম যুগের মুসলিমদের মধ্যে আভ্যন্তরীণ ফিতনাগুলোর দিকে তাকাই, ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই সবগুলোর পেছনে মুনাফিকদের হাত ছিল। এমনকি এই সমস্ত মুনাফিকেরা মদিনাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন করেছিল, অথচ তারা কিনা একসাথে মুসলিমদের সাথে বসবাস করত এবং এই সমস্ত কারণে সত্য জানার পরও, মুসলিমদের সাথে থাকার পরও তাদের এই কুফুরি এবং প্রতারণার কারণে মুনাফিকদের শাস্তি হবে চিরদিনের এবং সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্টতম শাস্তি। এবারে আসুন জেনে নেওয়া যাক, যারা চিরদিনের জন্য নয় বরং একটি সাময়িক সময়ের জন্য জাহান্নামের আজাব ভোগ করবে তারা কারা। এই সমস্ত লোকেরা হচ্ছেন যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, কিন্তু ঈমান আনার পরেও তাদের এত বেশি গুনাহ ছিল, এত বেশি পাপকর্ম ছিল যে সেই পাপকর্মগুলো ইতোপূর্বে তারা শাস্তি ভোগ করার মাধ্যমে সেই পাপ থেকে মুক্ত হতে পারেননি। দুনিয়ার ভোগান্তিও তাদেরকে সেই গুনাহ থেকে মুক্ত করার জন্য যথেষ্ট ছিল না। কবরের আজাব কিংবা হাশরের দিনে দুঃখ যন্ত্রণা ইত্যাদি ভোগ করার পরও তাদের বেশ কিছু গুনাহ রয়ে গিয়েছিল এবং এই সমস্ত কারণে তাদেরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে আজাব ভোগ করাবেন। তাদেরকে কিছু সময় অবশ্যই জাহান্নামে কাটাতে হবে এবং অনেক ধরনের পাপকর্ম রয়েছে যার কারণে তাদেরকে ঈমান আনার পরেও এই ধরনের নিয়তি বা জাহান্নামে অবস্থান করার মতো দুর্ভাগ্য বরণ করতে হবে, যার মধ্য থেকে আমরা বেশ কিছু কারণ ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করব এবং এই সমস্ত কারণগুলোর জন্য কুরআন এবং সুন্নাতে সুনির্দিষ্টভাবে সতর্কীকরণ করা হয়েছে এবং এই বিষয়ে আমরা রেফারেন্স বই হিসেবে শাইখ ওমর আল আসকারের কুরআন এবং সুন্নার আলকে জান্নাত এবং জাহান্নাম এই কিতাবটি ব্যবহার করেছি এবং সেখানে তিনি খুবই সুন্দরভাবে এই বিষয়গুলোকে দলিল সহ উপস্থাপন করেছেন, যার এক নম্বরে রয়েছে ভ্রান্ত আকিদার ফিরকাসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা 71টি দলে বা ফিরকাতে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা নাসারারা 72টি ফিরকায় বিভক্ত হয়েছে এবং আর এই মুসলিম উম্মা 73টি ফিরকায় বিভক্ত হয়ে পড়বে, একটি ছাড়া বাকি সবগুলো জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই উম্মা মুসলিম উম্মা পূর্ববর্তী উম্মাগুলোর থেকেও, ইহুদি এবং খ্রিস্টানদের থেকেও বেশি সংখ্যক ফিরকায় বিভক্ত হয়ে পড়বে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন রকম মাজহাবের বিষয়ে, ফিকহের মাজহাবের ব্যাপারে কিংবা যারা বিভিন্ন ইসলামিক দল বা সংগঠন করছে যারা একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ভিন্ন ভিন্ন নামে কাজ করে যাচ্ছে তাদের কথা এখানে বলা হচ্ছে না, বরং এখানে সেই সমস্ত ফিরকার কথা বলা হচ্ছে যারা ইসলামের মূল আকিদা থেকে নিজেদেরকে বিচ্যুত করেছে, যারা কিনা ইসলামের সুনির্দিষ্ট মূলনীতি বাদ দিয়ে নিজেদের জন্য নতুন বিশ্বাসের ভিত্তি স্থাপন করেছে। উদাহরণস্বরূপ কিছু লোক আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবুয়তে বিশ্বাসী, অথচ এটা ইসলামের একেবারে মৌলিক বা আকিদাগত একটি বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং তারপর আর কোনো নবী আসবেন না, অথচ কাদিয়ানীরা নতুন নবীর উপরে ঈমান এনেছে এবং এ কারণে তারা এই সমস্ত গোমরাহি বিভ্রান্ত ফিরকার মধ্যে অন্তর্ভুক্ত এবং তারা হচ্ছে জাহান্নামী। একই ধরনের আরেকটি ফিরকা হচ্ছে বাহাইয়া। এমনকি এই ফিরকার লোকেরা কয়েক বছর আগে তারা নিজেরাই আলাদা একটি ধর্মের ঘোষণা দিয়েছে, যার ফলে তাদেরকে আর কোনোভাবেই ইসলামের সাথে সম্পর্কযুক্ত করার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় এখানে পরিষ্কার করা প্রয়োজন, সেটা হচ্ছে এই হাদিসটির অর্থ এই নয় যে মুসলিম উম্মার বেশিরভাগ লোকই জাহান্নামী, 73টি ফিরকার মধ্যে 72টি ফিরকায় জাহান্নামে প্রবেশ করবে, এর অর্থ এটা নয় যে উম্মার বেশিরভাগ মানুষই জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে, কেননা উম্মার বেশিরভাগ মানুষ তারা সাধারণ মানুষ, বিশেষজ্ঞ নন, তারা কোনো বিশেষ কোনো ফিরকার অনুসরণ করেন না, তারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনেন, মসজিদে গিয়ে সালাত আদায় করেন এবং কোনো বিশেষ পরিচয় বহন করলেও তারা কোনো নির্দিষ্ট ফিরকার অংশ হিসেবে গণ্য হন না, তারা সালাত আদায় করেন, জাকাত প্রদান করেন, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন এবং ইসলামের মূল নীতিমালাসমূহ মানার চেষ্টা করেন, এমনকি তারা ওই সমস্ত বিভ্রান্ত ফিরকার কোনো ভ্রান্ত আকিদাও পোষণ করেন না। প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয় জানার রয়েছে, সেটা হচ্ছে যে হাদিসটি বলছে না যে 72 ফিরকা চিরদিনের জন্য জাহান্নামে থাকবে, বরং এর মধ্যে কিছু কিছু ফিরকা রয়েছে যারা চিরকালের জন্য জাহান্নামে থাকবে এবং কিছু ফিরকার লোকজন থাকবে যারা একটি অস্থায়ী সময়ের জন্য জাহান্নামে অবস্থান করবেন। দুই নম্বর, অযোগ্য এবং দুর্নীতিপরায়ণ বিচারক। তিরমিজির একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর বিচারক আছেন, যাদের মধ্যে দুই শ্রেণী বিচারকই জাহান্নামী আর বাকি এক শ্রেণী জান্নাতে যাবে। এই দুই শ্রেণীর এক শ্রেণী হলো ওই সমস্ত বিচারকগণ যারা সত্য জানা সত্ত্বেও পার্থিব লোভ লালসার উদ্দেশ্যে অন্যায়ভাবে বিচার ফয়সালা করেন, এবং অন্য শ্রেণীর বিচারকগণ হচ্ছেন যারা অজ্ঞ, বিচার করার কোনো জ্ঞান বা যোগ্যতাও নেই, এরপরও তারা ফয়সালা প্রদান করেন। এই দুই শ্রেণীর বিচারকগণ জাহান্নামে যাবেন এবং বাকি এক শ্রেণীর বিচারকগণ যাদের জ্ঞান আছে, যারা সত্য জানেন এবং সেই অনুযায়ী ফয়সালা করেন, তারা ন্যায় বিচারক এবং তারা জান্নাতে যাবেন। তিন নম্বর, মিথ্যা বা জাল হাদিস রচনা করা জাহান্নামে যাওয়ার একটি কারণ। বুখারী এবং মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কিছু আরোপ করবে সে জাহান্নামের আগুনে তার আসন বানিয়ে নেবে। এখানে জাল হাদিস রচনা করার কথা বলা হচ্ছে, এমনকি যদিও সেটা কোনো ভালো অর্থ বহনকারী হাদিস হয়ে থাকে। আর জাল হাদিস প্রচার করা এটাও সমপর্যায়ের পাপ না হলে অত্যন্ত বড় একটা গুনাহের কাজ, এবং এই কারণে আমাদেরকে হাদিস বলার ক্ষেত্রে, প্রচার করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। চার নম্বর হচ্ছে অহংকার বা কিবর। এই শব্দটি, অহংকার শব্দটির আরবি শব্দ কিবর, কিবর থেকে এসেছে, এবং এটি খুবই মারাত্মক একটি গুণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার কিবর থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে এমন কোন অন্তরের কথা বলা হচ্ছে না যে অন্তরটি অহংকারে একেবারে পরিপূর্ণ, বরং এমন একটি অন্তরের কথা বলা হচ্ছে যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা শোনার পর একজন সাহাবী বললেন, অনেক মানুষ তেমন রয়েছে যারা চায় যে তার কাপড়টা ভালো হোক, জুতাটা ভালো হোক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সাহাবী জিজ্ঞাসা করলেন যে এটা কি অহংকার কিনা। অনেক মানুষ তারা ভালো পোশাক পরে নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য, জুতা ভালো হোক, কাপড় ভালো হোক, এটা অহংকার হবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সুন্দর, তিনিও সৌন্দর্যকে পছন্দ করেন। অর্থাৎ আপনি যদি ভালো জামা কাপড় পরিধান করেন এতে কোনো সমস্যা নেই, এটা অহংকার নয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কিবর বা অহংকার কি, সে সম্পর্কে তিনি বললেন যে তিনি বলেছেন কিবর বা অহংকার হলো সত্যকে বা হককে প্রত্যাখ্যান করা এবং আল্লাহর বান্দাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এখানে সত্য প্রত্যাখ্যান করা বলতে কি বোঝাচ্ছে, এর অর্থ হচ্ছে আপনার সামনে সত্য আসার পরেও নিজের অহংকার, আত্মদম্ভ এবং অহমিকার কারণে সেগুলোকে প্রত্যাখ্যান করা। কারণ এক্ষেত্রে সত্য জানার পরে যখন আপনি সেটাকে মেনে নেবেন তখন আপনি আসলে আপনার অজ্ঞতাকে মেনে নিলেন, এবং এই কারণে এই সমস্ত লোকেরা নিজেদের অজ্ঞতাকে প্রকাশ করতে যায় না, যার ফলে তারা সত্যকে অস্বীকার করে। কেননা তারা নিজেদের উপরে এতই আত্মবিশ্বাসী হয়ে যায় যে সত্য জানা সত্ত্বেও তারা অন্য কারো আদর্শ কিংবা মতামতকে গ্রহণ করতে পারছে না, এবং এটাই হচ্ছে কিবর বা অহংকার, এবং একই সাথে এর মাধ্যমে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়ে থাকে যারা আপনার কাছে সত্যকে পৌঁছে দিয়েছিল। পাঁচ নম্বর হত্যা করা। শরীয়তের গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া কাউকে হত্যা করা অনেক বড় গুনাহের একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে জাহান্নামের ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন,
ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমান।
যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাপূর্বক হত্যা করবে তার শাস্তি জাহান্নাম, যাতে সে স্থায়ীভাবে থাকবে তার উপর আল্লাহর ক্রোধ এবং অভিসম্পাত। আল্লাহ তার জন্য মহা শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই ব্যক্তিদের সম্পর্কে বলেছেন, যারা বিনা কারণে কোনো মুসলিমকে হত্যা করে ইচ্ছাপূর্বক তাদের জন্য শাস্তি হচ্ছে জাহান্নাম, এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের উপরে আল্লাহর ক্রোধ এবং লানত অভিসম্পাত। কত বড় শাস্তি! তো এই শাস্তি ছিল একজন মুসলিমকে ইচ্ছাপূর্বক হত্যা করার শাস্তি, বিনা কারণে হত্যা করলেন তার জন্য শাস্তি হচ্ছে জাহান্নাম। কিন্তু কাফেরদেরকে হত্যার ব্যাপারে কি হবে? কাফেরদেরকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, অর্থাৎ যদি মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কোনো একটি শান্তি চুক্তি বিদ্যমান থাকে, এরপরে অন্যায়ভাবে কোনো অমুসলিমদেরকে হত্যা করে দেওয়া হয় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায়, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি শান্তি চুক্তি করার পরও কাউকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, সুবাসও পাবে না, যদিও এই জান্নাতের সুবাস 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। ৬ নম্বর, রিবা বা সুদ। রিবা হচ্ছে সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন যে সুদের কারবার করবে তার জন্য শাস্তি জাহান্নাম। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7টি বড় গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন তার মধ্যে একটি হচ্ছে এই রিবা বা সুদ। কাজেই এই সুদকে কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন,
ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি।
অতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি সুদের কারবার করবে তাকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং এই ব্যাপারে, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কিয়ামতের দিন সুদখোর ব্যক্তি কবর থেকে শয়তানে আচ্ছন্ন ব্যক্তির মতো উঠে আসবে। শয়তান যাকে মোহগ্রস্ত করে নিয়েছে, যাকে আসর করে নিয়েছে, এই ধরনের একজন ব্যক্তির মতো সে উঠে আসবে, সুদী কারবারী ব্যক্তি। এবং ফেরেস্তারা তাকে অস্ত্র শস্ত্র প্রদান করবেন এবং বলবেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুতরাং এটা অত্যন্ত বড় একটি গুনাহ। অথচ এই গুনাহটি বর্তমানে আমরা দেখতে পাই যে সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং মানুষ এটাকে কোনো গুনাহই মনে করছে না। সারা বিশ্বের মানুষ এখন সুদের সাগরে ভাসছে। সাত নম্বর, মানুষের সম্পদ আত্মসাত করা। অন্য কারো সম্পদকে আত্মসাত করার বিষয়ে জোর করে জবরদখল করা, অন্যায়ভাবে আত্মসাত করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ولا تقتلوا انفسكم ان الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا
هي ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় সেটা বৈধ, আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আর যে কেউ সীমা লঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে এবং এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সাধ্য। সুতরাং মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা হচ্ছে একটি কারণ, যার জন্য কোনো একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পরেও তাকে জাহান্নামে প্রবেশ করতে হতে পারে। আট নম্বর কারণটি হচ্ছে জালিমদের সাথে একাত্মতা পোষণ করা কিংবা তাদের সহযোগী হওয়া। যদি কোনো একজন ব্যক্তি জালিম, অত্যাচারী, রাজা, প্রেসিডেন্ট বা বাদশাহ বা নেতা হয়ে থাকে, অথচ তার প্রতি আপনার ভালোবাসা রয়েছে, শ্রদ্ধা রয়েছে, তাহলে আপনি হাশরের দিন তাদের সাথেই অবস্থান করার ঝুঁকি নিচ্ছেন। এবং আমাদের উচিত এই সমস্ত জালিম এবং স্বৈরশাসক থেকে, অত্যাচারী ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা এবং তাদের কাজকর্মকে কোনো ধরনের সমর্থন প্রদান না করা। আর যদি এর পরও আমরা তা করি তাহলে আমাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সতর্কবাণী, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون
তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। উক্ত আয়াতে জালিমিন এদের কথা বলা হয়েছে, যারা কিনা সীমা লঙ্ঘন করেছে, অত্যাচার করেছে। কিন্তু এটার একটা অর্থ এটাও যে যারা পাপ কাজের প্রচার বা প্রসার করে থাকে তারাও এই জালিমিনদের অন্তর্ভুক্ত হবে। কাজেই আমাদের সবার উচিত এই সমস্ত অত্যাচারী ব্যক্তিদের, জালিম ব্যক্তিদের কাজের প্রতি কোনো ধরনের সমর্থন প্রদান না করে দূরত্ব বজায় রাখা। অনেকে একটা ভুল ধারণা লালন করে থাকেন, সেটা হচ্ছে যে আমি নিজে যতক্ষণ পর্যন্ত না কোনো খারাপ কাজ করছি ততক্ষণ পর্যন্ত ঠিক আছি, নিরাপদ আছি। সে মনে করে যে যতক্ষণ পর্যন্ত সে নিজে সরাসরি ভুল না করছে তাদেরকে সাহায্য করার মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সে ঠিক আছে। কিন্তু আসলে বিষয়টি এরকম নয়। আপনি হয়তো নিজে জুলুম বা অন্যায় করছেন না, কিন্তু যারা এই সমস্ত অন্যায় বা জুলুম করছে আপনি তাদের সাথে আছেন, তাদের সহচর, তাদের কাজকে অগ্রাহ্যও করছেন না, উপরন্তু তাদের সাথে সুন্দর সহাবস্থান করছেন, আরামে দিন কাটাচ্ছেন। এটাই হচ্ছে একটা গুনাহের কাজ। উদাহরণস্বরূপ অত্যাচারী জালিম শাসকের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করা। আপনি নিজে অত্যাচার কিংবা জুলুম করছেন না, তবে যারা করছে তাদেরই বাহিনীতে, তাদেরই নিরাপত্তায় আপনি নিয়োজিত আছেন। কাজেই এটা খুবই মারাত্মক একটা বিষয়। এবং আমরা দেখতে পাই যে আব্বাসীয় খিলাফতকালের সময়ে বিভিন্ন খলিফা হিসেবে বেশ কিছু লোক ছিল যারা ভালো লোক ছিল, আবার একই সাথে এমন কিছু ব্যক্তি ছিল যারা জালিম বা অত্যাচারী ছিল। এরকম একটা সময় একজন পুলিশ অফিসার ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন যে যারা জালিম শাসকের সাহায্যকারী তাদের মধ্যে কি আমিও গণ্য হব। আহমদ বিন হাম্বল উত্তরে বললেন, না, বরং তুমি নিজেই একজন জালিম। যারা সাহায্য করছে তুমি তাদের মধ্যে গণ্য হবে না, কারণ তুমি নিজেই একজন জুলুমবাজ এবং অত্যাচারী শাসকের একজন, অত্যাচারী শাসনের একজন। অথচ সেই ব্যক্তিটি ছিল নিরাপত্তা বাহিনীর একজন সদস্য। এ কারণে সে মনে করলো সে হয়তো সরাসরি জালিম শাসকের সাথে যুক্ত নয় এবং সে প্রশ্ন করলো যে আমি কি জালিম শাসকের যারা সাহায্যকারী তাদের মধ্যে গণ্য হব কিনা। অথচ ইমাম আহমদ বিন হাম্বল বললেন যে না, বরং তুমি নিজেই হচ্ছে একজন জালিম, যারা সাহায্যকারী তাদের মধ্যে তুমি গণ্য নও, বরং তুমি নিজেই একজন জুলুমবাজ এবং অত্যাচারী শাসকের একজন। নিরাপত্তা বাহিনীর সদস্য যারা কিনা এই সমস্ত অত্যাচারী শাসককে টিকিয়ে রাখে, তাদের জন্য এটা অত্যন্ত বড় একটা হুমকি। এবং তাদেরকে ইমাম আহমদ বিন হাম্বলের এই ঘটনা থেকে আমরা জানিয়ে দিতে পারি যে তুমি শুধুমাত্র তাদের একজন অংশই নও, বরং তুমি নিজেও একজন জালিম। নয় নম্বর কারণ, যার কারণে আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান আনার পরেও মানুষদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে, সেটা হচ্ছে পোশাক পরিধান করা সত্ত্বেও যে সমস্ত মহিলারা নগ্ন, কাসিয়াত আরিয়াত, এবং সেই সমস্ত পুরুষেরা যারা চাবুক বহন করে, চাবুকওয়ালা পুরুষেরা। এবং এই দুটি লক্ষণ কিয়ামতের একটি আলামত বা নিদর্শনও বটে, যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর লোক জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে, যাদেরকে তিনি তখনও পর্যন্ত দেখেননি, বা তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সেই সমস্ত ব্যক্তিরা ছিল না। এদের মধ্যে একটি হচ্ছে সেই সমস্ত মহিলা যারা পোশাক পরিধান করেছে কিন্তু এর পরেও তারা নগ্ন, অর্থাৎ তাদের পোশাকগুলো এত সংকীর্ণ এবং আটোসাটো হবে যে শরীরের গঠন এবং সৌন্দর্যের স্থানগুলো বাহির থেকে স্পষ্ট বোঝা যাবে। দ্বিতীয় শ্রেণীতে সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে, পুরুষদের কথা, যারা চাবুক বহন করে, এবং এই সমস্ত লোকেরা হচ্ছেন তারা নিরাপত্তা বাহিনীর সদস্য যাদের হাতে চাবুক থাকবে, এবং এই সমস্ত ব্যক্তিরা তারা আধুনিক অস্ত্রশস্ত্র আবিষ্কার করার পূর্বেই অতীত যুগে মুসলিম বিশ্বে এই ধরনের ঘটনা দেখা গেছে, যারা চাবুক বহন করতেন, লাঠিসোঁটা বহন করতেন, এবং নিরাপত্তার বাহিনীর সদস্য হিসেবে তারা সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন এগুলো করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলে দিয়েছেন তাদের শাস্তি হচ্ছে জাহান্নাম। দশ নম্বর কারণ, বিভিন্ন প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা, নির্দয় আচরণ করা। বুখারিতে একটি হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মহিলা জাহান্নামে প্রবেশ করবে একটি বিড়ালের জন্য, আর আরেকজন মহিলা জান্নাতে প্রবেশ করবে একটি কুকুরের জন্য। প্রথম মহিলাটি জাহান্নামে প্রবেশ করবে, সে একটি বিড়ালকে আটকে রেখেছিল এবং সে তাকে বাইরেও যেতে দেয়নি, এমনকি কোনো খাবারও প্রদান করেনি, যার ফলে বন্দী অবস্থায় সেই বিড়ালটি একসময় মারা গেল, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন একটি প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করার জন্য। বিপরীত দিকে আরেকজন মহিলার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে কিনা জান্নাতে প্রবেশ করবে, কেননা সে একটি কুকুরের প্রতি, পিপাসার্থ কুকুরের প্রতি সদয় আচরণ করেছিল এবং তাকে তার পিপাসা মেটাতে সাহায্য করেছিল, পানি পান করিয়েছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহিলাটিকে জান্নাতে প্রবেশ করাবেন। কাজেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট জীবের প্রতি আচরণ। ভালো আচরণের জন্য পুরস্কার সর্বোচ্চ হতে পারে জান্নাত, আর মন্দ আচরণের জন্য পুরস্কার এর বদলে পেতে হবে শাস্তি এবং স্থান হতে পারে জাহান্নামে। কাজেই যারা বর্তমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষ বা মুসলিমদের উপরে নিষ্ঠুরতা অবলম্বন করছে, মুসলিমদেরকে যারা নির্যাতন করছে, বন্দী করছে, তাদের জন্য এটা কত বড় একটি সতর্কতা। তাদের অবস্থান কি হবে আমরা সহজেই অনুমান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মুসলিমদের শত্রুদেরকে ধ্বংস করুন এবং নির্যাতিত মুসলিমদেরকে তাদের হাত থেকে উদ্ধার করুন। এগারো নম্বর, যার কারণে একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার পরেও জাহান্নামে প্রবেশ করবে, সেটা হচ্ছে পার্থিব উদ্দেশ্যে দীনী ইলম অর্জন করা। কোনো একজন ব্যক্তি সে কোরআন শিখছে, ফিকহ কিংবা শরিয়া অধ্যয়ন করছে, কিন্তু তার এই ইলম অর্জনের ফলাফল জাহান্নামে যাওয়া। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো একটি পথ পাড়ি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের জন্য পথ সহজ করে দেন, অথচ এই ব্যক্তিটি সে পুরস্কার হিসেবে লাভ করল জাহান্নাম। সে কোরআন শিখেছিল, ফিকহ শিখেছিল, শরিয়া অধ্যয়ন করেছে, কিন্তু ফলাফলে সে জাহান্নাম লাভ করবে। এদের মূল কারণ হচ্ছে এরা হচ্ছে এমন সব লোক যারা দুনিয়ার উদ্দেশ্যে, পার্থিব উদ্দেশ্যে কোরআন অধ্যয়ন করে, দিনের জ্ঞান অর্জন করে দুনিয়াকে উপার্জন করার জন্য, যেন তারা একজন ভালো বক্তা হিসেবে খ্যাতি অর্জন করতে পারে, মানুষকে নেতৃত্বের আসনে বসতে পারে ইত্যাদি, দুনিয়াবি উদ্দেশ্য। সব কিছুর মূল উদ্দেশ্য ছিল দুনিয়া, যার কারণে আখিরাতে তারা পাবে শাস্তি এবং তাদের জন্য স্থান হবে জাহান্নামে। এবং মূল হাদিসটি ইবনে মাজায় বর্ণিত রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়, আল্লাহর সন্তুষ্টিকে অন্বেষণ করা হয়, যদি কেউ সেই ইলমকে পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য শিক্ষা করে তাহলে সে জান্নাতের সুবাসও পাবে না, অর্থাৎ সে জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। বারো নম্বর হচ্ছে সিদর বৃক্ষ নিধন করা, কেটে ফেলা। সিদর এক ধরনের গাছ যেটা আরব ভূমিতে জন্মায়, এবং হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সিদর গাছ কাটবে, আল্লাহ তার মাথাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আবু দাউদকে এই সম্পর্কে প্রশ্ন করা হলো যে কিভাবে এটা সম্ভব, একজন ব্যক্তি একটা গাছ কাটল অথচ এর শাস্তি হিসেবে তাকে জাহান্নামে যেতে হবে। আবু দাউদ উত্তরে বলেছিলেন যে এটা হচ্ছে এমন একটা গাছ, এই সিদর গাছ একজন পথিককে ছায়া দিত, প্রাণীদেরকে খাদ্যের যোগান দিত, অথচ কোনো একজন ব্যক্তি এসে কোনো কারণ ছাড়াই বিনা কারণে যদি এই গাছটি কেটে ফেলে তাহলে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো কাজেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু একই সাথে এর অর্থ এই নয় যে আপনার কোনো একটি প্রয়োজন রয়েছে এরপর আপনি সেই গাছটিকে কেটে ফেললেন এজন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, এমনটি নয়। যদি কোনো প্রয়োজন হয় কিংবা গ্রহণযোগ্য কারণ থাকে তাহলে আপনি এই বৃক্ষ কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন উদাহরণস্বরূপ জ্বালানি কাঠের প্রয়োজনে নির্মাণ কাজে কিংবা অন্যান্য কাজে প্রয়োজন হতে পারে, কিন্তু বিনা কারণে কিংবা খুব সামান্য পরিমাণ প্রয়োজন, অধিকাংশ গাছের অংশ কাঠগুলো আপনি বিনা কারণে ফেলে দেবেন, অপচয় করবেন, সেক্ষেত্রে যদি আপনি এই গাছটিকে কর্তন করেন তাহলে এর জন্য আপনাকে শাস্তি হিসেবে জাহান্নামে যেতে হবে। এবং আমরা দেখতে পাই যে আরব ভূমিতে এই বৃক্ষটির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে এমনিতেই খুব কম পরিমাণ গাছ থাকে, অধিকাংশ এলাকা মরুভূমি, সেখানে একটি বৃক্ষ যখন প্রাণীদেরকে খাদ্যের যোগান দিচ্ছে, পথিককে ছায়া দিচ্ছে, সেখানে বিনা কারণে এই গাছটি কেটে ফেলা অবশ্যই একটি বড় অপরাধ। এবং এর জন্য শাস্তি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন আরবের নিষ্প্রাণ মরুভূমি ক্ষেত্রের এলাকার জন্য, শহরাঞ্চলের জন্য এর হুকুম হবে ভিন্ন আলাদা। ১৩ নম্বর কারণটি হচ্ছে যার কারণে একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ইমান আনার পরেও, ইমানদার মুসলিম হওয়ার পরেও জাহান্নামে প্রবেশ করবে, সেটা হচ্ছে আত্মহত্যা। এবং বুখারীতে হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে। সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে তার হাতে একটি বিষের পেয়ালা থাকবে এবং জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে হত্যা করতে থাকবে অনন্তকাল ধরে। এবং যে ব্যক্তি কোনো একটি ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সেই ধারালো অস্ত্রটি দেওয়া হবে এবং তার মাধ্যমে সে সর্বদা নিজের পেটকে চিরতে থাকবে। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা আলোচনা করছিলাম যারা অস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে তাদের সম্পর্কে, ১৩ নম্বর পয়েন্টে এসে আমরা উল্লেখ করলাম আত্মহত্যাকারীদের সম্পর্কে, তো এখানে হাদিসটিতে বলা হয়েছে অনন্তকাল জাহান্নামে থাকার কথা, কিন্তু এরপরও আমরা কেন সেটাকে অস্থায়ী ক্যাটাগরিতে নিয়ে আসলাম? মূলত হাদিসে অনন্তকাল বলতে একটি দীর্ঘ সময়কে বোঝানো হয়েছে। এই আত্মহত্যার বিষয়টি এতটাই মারাত্মক যার ফলে জাহান্নামে দীর্ঘ লম্বা একটা সময় তাদেরকে অবস্থান করতে হবে এবং যে কারণে এখানে অনন্তকাল শব্দটি ব্যবহার করা হয়েছে। যদিও আমরা জানি যে কোনো একজন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে মৃত্যুবরণ করবে সে এক সময় ঠিকই জাহান্নাম থেকে বের হয়ে আসবে এবং জান্নাতে প্রবেশ করবে, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি যে আত্মহত্যা বা এই বিষয়টি কতটা জঘন্য এবং বড় একটি গুণা। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জাহান্নামের অংশটি আলোচনা শেষ করলাম। এবারে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতের অংশে চলে যাচ্ছি। সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবেন? জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশের অধিকার লাভ করবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের দিন অন্যান্য আম্বিয়া কিরামের উম্মতের চেয়ে আমার উম্মাই হবে সবচেয়ে বড়, আর আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া আঘাত করব। মানুষের বিচারের কাজ শেষ হওয়ার পূর্বেই তিনি জান্নাতে প্রবেশ করবেন। এবং উল্লেখ্য যে এই পর্যন্ত আমরা যে সমস্ত হাদিসগুলোকে বর্ণনা করেছি অধিকাংশ হাদিসই সহিহ বুখারী এবং মুসলিমের, কেননা বুখারী এবং মুসলিমেই এই বিষয়ে এত পর্যাপ্ত পরিমাণ হাদিস রয়েছে যে আমাদেরকে অন্য কোনো হাদিসের গ্রন্থের দিকে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়েনি। এবং দুর্বল হাদিসগুলোকে আমরা তখন কেন উল্লেখ করব যখন আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সহিহ হাদিস রয়েছে? কাজেই আমরা যেটা বলছিলাম যে সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের আরেকটি হাদিসে বলেন যে আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের নিকট আসবেন এবং তার দরজাকে তিনি খুলতে বলবেন। জান্নাতের যিনি প্রহরী ফেরেশতা তিনি বলবেন, প্রশ্ন শুনে তিনি বলবেন, কে আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলবো মুহাম্মদ। দারোয়ান বলবেন বা জান্নাতের প্রহরী বলবেন, আমি তো এটাই আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে আর কারোর জন্য এই দরজাকে না খুলে দেই। অর্থাৎ জান্নাতের দরজায় যেই ফেরেশতা প্রহরী বছরের পর বছর ধরে এই দরজাকে পাহারা দিচ্ছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে রেখেছেন যে সর্বপ্রথম যেই ব্যক্তির জন্য তুমি এই দরজাকে উন্মুক্ত করে দিবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কারো যেন এই দরজা যেন না খোলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম ব্যক্তি হিসেবে জান্নাতে প্রবেশ করবেন তখন তাকে অনুসরণ করবেন আরও 124,000 আম্বিয়া কেরাম, তারাও জান্নাতে প্রবেশ করবেন, এবং আম্বিয়া কেরামের পর মানবজাতির মধ্যে প্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? সুনান আবু দাউদের একটি হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হাত ধরে জিব্রাইল আমাকে জান্নাতে নিয়ে যান এবং আমার উম্মাহ যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সেটা আমাকে দেখান। তিনি বলেন এটা সেই দরজা যা দিয়ে আপনার উম্মাহ জান্নাতে প্রবেশ করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বর্ণনাটি শুনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমিও আপনার সাথে তা দেখতে পেতাম, যদি আমিও আপনার সাথে তা দেখতে পেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই উম্মতের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি হচ্ছেন পূর্ববর্তী সমস্ত উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আম্বিয়া কেরামের পর সর্বপ্রথম মানুষ যিনি জান্নাতে প্রবেশ করবেন, এবং এর কারণ আমরা দেখতে পাই আরেকটি হাদিস থেকে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আম্বিয়া কেরামের পর মানবজাতির মধ্যে সবার থেকে উত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং এরপর যারা জান্নাতে প্রবেশ করবেন তারা হচ্ছেন এই উম্মতের মধ্য হতে 70,000 জন মানুষ। আবু বকর সিদ্দিককে অনুসরণকারী দলটি হবেন মুসলিমদের মধ্যে সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবেন সেই দলটি। মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের মধ্যে এমন 70,000 জনকে সুযোগ দিয়েছেন যারা জান্নাতে প্রবেশ করবে কোনো ধরনের হিসাব ছাড়াই। সুতরাং এরা হচ্ছে সেই সমস্ত বাছাইকৃত অল্প কিছু মানুষ যারা এই মুসলিম উম্মার মধ্য হতে নির্বাচিত ব্যক্তি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 সংখ্যাকে 70,000 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বাছাই করবেন। অথচ সেই সময়ে অন্যান্য প্রত্যেকটি মানুষ হিসাব নিকাশের মধ্যে সম্মুখীন হবে, বিচারের ময়দানে তারা হিসাব নিকাশের মধ্যে থাকবে, অথচ এই 70,000 মানুষ তারা জান্নাত লাভ করবে কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই এবং তারা জান্নাতে প্রবেশ করবে। তো কাজে কি এমন বৈশিষ্ট্যের অধিকারী থাকবে তারা যার কারণে তারা জান্নাতে প্রবেশ করবে 70,000 জন কোনো হিসাব নিকাশ ছাড়াই? এর কারণ হচ্ছে যে তারা তাদের সব কিছু দিয়ে এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে, আন্তরিক খাঁটি বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তিনি এই 70,000 সংখ্যা নিয়ে তিনি খুবই খুশি ছিলেন কিন্তু তিনি চেয়েছেন যে সবসময় মুসলিমদের জন্য সবচেয়ে ভালো বিষয়টি। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন যে বিনা হিসেবে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের সংখ্যা যেন আরও বেশি হয়। আমরা দেখতে পাই মুসনাদে আহমদে বর্ণিত আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মতের মধ্য হতে 70,000 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসেবে জান্নাত প্রদান করবেন, এবং তখন তিনি অনুরোধ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরোধ করবেন যেন এই সংখ্যাকে আরও বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রতি একজনের সাথে, প্রতি একজন ব্যক্তির সাথে আরও 70,000 জনকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন, অনুমতি দিবেন। তাহলে আমরা দেখতে পাই 70,000 প্রত্যেকের সাথে আরও 70,000 জন ব্যক্তি, অর্থাৎ এই সংখ্যাটি দাঁড়াচ্ছে, সর্বমোট এই সংখ্যাটি এসে দাঁড়াচ্ছে 490 মিলিয়ন মানুষ যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বিনা হিসেবে জান্নাতে প্রবেশকারীদের সংখ্যাটিকে আরও বাড়িয়ে দিলেন এবং আল্লাহ বলেন যে আমি আমার 3 অঞ্জলি পরিমাণ অতিরিক্ত মুসলিমকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সবসময় সাহাবাদেরকে বলতেন যে তাদের সবচেয়ে ভালো আমল করতে যেন তারা ওই 70,000 জনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন। 70,000 জন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন তাদের পরবর্তী যেই দলটি জান্নাতে প্রবেশ করবেন সেই সম্পর্কে মুসলিমে বর্ণিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি। আবু আব্দুল রহমান বর্ণনা করছেন যে আমি একবার আবদুল্লাহ ইবনে আমর ইবন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সাথে বসেছিলাম, এমন সময় তিনজন লোক সেখানে আসলেন এবং তারা এসে বললেন, আল্লাহি আল্লাহর কসম, আমাদের নিকট কোনো কিছুই নেই, না কোনো খাদ্যদ্রব্যের মজুদ, না কোনো আরোহণ করার মতো প্রাণী কিংবা কোনো ধন সম্পদ। তাদের এই কথা শুনে আবদুল্লাহ ইবনে আমর ইবন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, আমি তোমাদের পছন্দনীয় যে কোনো কিছু করতে প্রস্তুত আছি, তোমরা যদি আমাদের কাছে আসো তাহলে আল্লাহ তোমাদের জন্য প্রাপ্য যা রেখেছেন আমরা তোমাদেরকে তা প্রদান করব। যদি তোমরা চাও আমি তোমাদের অবস্থার কথা খলিফার নিকটে তুলে ধরতে পারি। অথবা তোমরা চাইলে সবরও করতে পারো, ধৈর্যও ধারণ করতে পারো। এবং এ প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুমা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুহাজিরিনদের মধ্যে যারা দুস্থ দরিদ্র, জান্নাতের পথে তারা ধনী মুহাজিরিনদের চাইতে 40 বছর অগ্রগামী হবেন। এই কথা শুনে তারা বললেন, আমরা সবর করলাম, ধৈর্য ধারণ করলাম এবং আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। দরিদ্র মুহাজিরিন, মুহাজিরিনদের মধ্যে যারা নিঃস্ব দরিদ্র ছিলেন, তারা ধনীদের চেয়ে কীভাবে 40 বছর অগ্রগামী হবেন? এবং এই বিষয়ে আল হাকিম থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে। তিনি বলেন, যখন মুহাজিরিনরা জান্নাতের দরজায় পৌঁছে যাবেন, প্রবেশদ্বারে পৌঁছাবেন, তখন সেখানকার ফেরেস্তারা, প্রবেশদ্বারে যারা রক্ষী হিসেবে ভূমিকা পালন করছেন, তারা অবাক হয়ে যাবেন, কেননা তখনও বিচার দিবস কার্যক্রম চলছে, বিচার দিবস তখনও সমাপ্ত হয়নি, এর মধ্যে কিনা তারা জান্নাতের দরজায় এসে কড়া নাড়ছেন। এ কারণে এত দ্রুত মুহাজিরিনদের এই দলটিকে ফেরেস্তারা জান্নাতের দরজায় আশা করবেন না, তাই তারা অবাক হয়ে প্রশ্ন করবেন, আপনারা কি আপনাদের হিসাব নিকাশ প্রদান করেছেন, ইতিমধ্যে হিসাব নিকাশের মধ্য দিয়ে গেছেন কি? তখন সেই নিঃস্ব মুহাজিরিনরা বলে উঠবে, কিসের জন্য আমরা হিসাব প্রদান করব, দুনিয়াতে আমাদের কিছুই ছিল না যার জন্য আমাদেরকে হিসাব দিতে হবে, আমরা আমাদের তরবারিগুলো আমাদের ঘাড়ে কাঁধে বহন করতাম এবং আমরা আল্লাহর জন্য মৃত্যুবরণ করেছি। এই হাদিসটির অর্থ হলো, পুনরুত্থান দিবসে যে বিষয়গুলো মানুষের জান্নাতে প্রবেশ করাকে এবং জান্নাতের জন্য অপেক্ষাকে, বিচার দিবসে অবস্থানকে দীর্ঘায়িত করবে, তাদের মধ্যে একটি হচ্ছে ধন সম্পদের হিসাব নিকাশ প্রদান করা। অন্য আরেকটি হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তানের পা নড়বে না যতক্ষণ না তোমাদেরকে 5টি প্রশ্ন করা হবে। এবং এর মধ্যে 2টি প্রশ্ন হলো, তুমি কিভাবে তোমার সম্পদ অর্জন করেছিলে এবং তুমি তোমার অর্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছিল। সুতরাং ধন সম্পদের বিষয়ে 2টি প্রশ্ন করা হবে, একটি হচ্ছে কিভাবে এই সম্পদকে উপার্জন করা হয়েছে এবং কিভাবে এই সম্পদকে কোন পথে ব্যয় করা হয়েছিল। এবং এই বিষয়গুলো জান্নাতে প্রবেশের সময়ের সাথে সম্পর্কযুক্ত, কারা আগে প্রবেশ করবেন, অগ্রগামিতা, এ সম্পর্কে সম্পর্কযুক্ত, কিন্তু উচ্চ মর্যাদার সাথে সম্পর্কযুক্ত নয়। কোনো একজন ব্যক্তি পরে এসেও যারা তার আগে জান্নাতে প্রবেশ করেছেন তাদের থেকে উচ্চ মর্যাদার অধিকারী হতে পারেন। বিচার দিবসে সম্পদশালীদের অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে, কারণ তাদের হিসাব নেওয়ার মতো সম্পদের পরিমাণ হবে অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সর্বশেষ উম্মত, কিন্তু বিচার দিবসে আমরাই থাকব সর্বপ্রথমে এবং আমরাই সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করব। মুসলিমে বর্ণিত হাদিস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম উম্মতকে সংরক্ষিত রেখেছেন শেষ সময়ের জন্য, শেষ সময়ের জন্য, এবং তারাই হচ্ছেন সর্বশেষ উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এবং এই কারণে নবী রাসূলদের মধ্যে অনেকে, কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করেছিলেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিরল সম্মান দান করেছেন, অথচ আমরা এটাকে অনেকটাই সহজাত হিসেবে গণ্য করে থাকি, যেন এটা আমাদের প্রাপ্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে অনুগ্রহ করেছেন যে আমরা শেষ নবীর উম্মত হয়েছি। জান্নাতের দরজাসমূহ কেমন হবে? যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করতে থাকবে, জান্নাতের দরজার সম্মুখীন তারা হবে, সেই দরজাগুলো কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন,
জান্নাতি আদনিন মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব,
তাদের জন্য উন্মুক্ত থাকবে যার দরজা চিরস্থায়ী এক জান্নাত। জান্নাতের সেই দরজাগুলো জান্নাতবাসীদের জন্য উন্মুক্ত, প্রশস্ত থাকবে, সব সময় উন্মুক্ত থাকবে, এবং সেই উত্তম আবাসস্থল হচ্ছে চিরস্থায়ী, চিরদিনের জন্য সাফল্যের স্থান জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন,
ওয়াসীকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযনাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
যারা তাদের প্রতিপালককে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে এসে পৌঁছাবে, জান্নাতের দরজাগুলো পূর্ব থেকেই উন্মুক্ত দেখতে পাবে। যখন তারা সেখানে পৌঁছাবে, জান্নাতের দরজাগুলো পূর্ব থেকেই উন্মুক্ত দেখতে পাবে। এবং জান্নাতের দ্বাররক্ষীরা তাদেরকে বলবে, তাদেরকে স্বাগতম জানিয়ে তারা বলবেন, জান্নাতের ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানিয়ে বলবেন, তোমাদের উপর শান্তি সালাম বর্ষিত হোক, চমৎকার কাজ করেছ তোমরা, কাজেই চিরকালের জন্য এতে তোমরা প্রবেশ করো, সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর জন্য এখানে দাখিল হয়ে যাও। তাদের প্রতি অভিবাদন এবং সালাম প্রদান করবেন জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতাগণ। কত বড় এই সাফল্য! বিপরীতভাবে এই অভিনন্দন, এই অভিবাদনকে আমরা তুলনা করতে পারি সেই কঠোর তিরস্কারের সাথে, লজ্জা অপমান এবং ব্যর্থতার সাথে যেটা জাহান্নামবাসীদের জন্য সংরক্ষিত। তাদেরকে বলা হবে, জাহান্নামের দরজায় প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে, অহংকারকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। বিপরীত দিকে জান্নাতীদের সবচেয়ে বড় সাফল্যের দিন হবে যখন তারা জান্নাতের দরজার সামনে এসে উপস্থিত হবেন। কাজেই সেই তীব্র আনন্দের দৃশ্যটি আমরা কল্পনা করতে পারি। জান্নাতীরা দ্রুত গতিতে ছুটে যাচ্ছেন, ধাবিত হচ্ছেন জান্নাতের দরজাগুলোর দিকে, এবং একই সাথে তাদের কানে সুমধুর ধ্বনি ভেসে আসছে ফেরেস্তাদের প্রীতি সম্ভাষণ, তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, সুখে থাকো, চিরন্তন জীবন কাটানোর জন্য এখানে দাখিল হয়ে যাও। এই দরজা হবে মোট আটটি, জান্নাতে মোট আটটি দরজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা রয়েছে, তাদের মধ্যে একটি হচ্ছে আর রায়্যান। এবং এই দরজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেখান দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবেন, তাছাড়া আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং এটা সাওমের মর্যাদাকে ফুটিয়ে তোলে। এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা সাওমের মর্যাদা সম্পর্কে পূর্ণ অবগত ছিলেন, এবং সাহাবাদের একজন বলেন, এই দুনিয়াতে বসবাস করার কোনো আকাঙ্ক্ষাই আমার নেই, শুধুমাত্র কয়েকটি জিনিসের ইচ্ছা ব্যতীত, গ্রীষ্মের গরমের দীর্ঘ দিনগুলোতে সাওম পালন করা, শীতের দীর্ঘ রাত্রিতে কিয়াম করা, ইবাদত করা, এবং সেই সমস্ত ভাইদের সাথে বসা যারা কথা বলার সময় বেছে নেয় সর্বোত্তম শব্দগুলোকে, অনেকটা ফলের ঝুড়ি থেকে ফল বেছে নেওয়ার মতো, তাদের কথা যাতে কোনো ধরনের অশ্লীলতা থাকবে না, অভিসম্পাত থাকবে না, এবং তারা কোনো অপ্রয়োজনীয় কথাবার্তাও বলবেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজাগুলো সম্পর্কে তিনি আরও বলেছেন, যে ব্যক্তি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে তাকে সালাতের দরজা থেকে আহ্বান করা হবে, আর যে মুজাহিদিনদের অন্তর্ভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে আহ্বান করা হবে, যে হবে দানশীল উদার দাতা তাকে দাতাদের দরজা থেকে আহ্বান করা হবে, যে রোজাদারদের অন্তর্ভুক্ত হবে তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি কোন বিষয়টি চিন্তা করছিলেন? সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ সবসময় সবচেয়ে উত্তম বিষয়টি চাইতেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি হবে যাকে উক্ত সমস্ত দরজাগুলো থেকে একসাথে আহ্বান করা হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ হবে, এবং আমি আশা করি তুমিই হবে তাদের মধ্যে একজন। সুতরাং কল্পনা করুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের দিকে প্রবেশ করতে যাচ্ছেন, জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন, এবং ফেরেশতারা প্রত্যেকটি দরজা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নাম ধরে ডাকছেন তাদের দরজা দিয়ে প্রবেশ করার জন্য। আমরা জানি যখন কোনো একজন ব্যক্তি মার্কেট প্লেসে বাজারে যায় এবং তখন বিক্রেতারা অনেক ধরনের জিনিসপত্র সাজিয়ে বসে থাকেন এবং প্রত্যেকেই আপনাকে তার দোকানে যাওয়ার জন্য আহ্বান করতে থাকেন, সুতরাং একইভাবে জান্নাতের ফেরেশতারাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তাদের দরজার দিকে আহ্বান করতে থাকবেন, যেন সেই দরজা দিয়ে প্রবেশ করার মাধ্যমে সেই নিষ্পাপ ফেরেশতাগণ তারা সম্মানিত হতে পারেন, সম্মান লাভ করতে পারেন। এই কারণে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তাদের দরজা দিয়ে প্রবেশ করার জন্য আহ্বান করতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহর এই সৃষ্টি মানুষ, এই মানুষের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ সম্ভাবনা দিয়েছেন, সে হতে পারে সৃষ্টির শ্রেষ্ঠ, অথবা এই মানুষের মধ্যে আশঙ্কাও রয়েছে সৃষ্টির নিকৃষ্টতম হওয়ার জন্য। এতটাই নিকৃষ্ট, কিছু কিছু মানুষ তারা পশুর থেকেও অধম হয়ে যায়, এবং তাদের সম্পর্কেই আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন তারা গবাদি পশুর ন্যায় না, তারা এর থেকেও নিকৃষ্ট। অথচ যদি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের মধ্যে সম্ভাবনা রয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ স্থানগুলো লাভ করার। এবং আমরা দেখতে পেলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের ফেরেশতারা তারা আহ্বান করতে থাকবেন, নিষ্পাপ ফেরেশতারা আহ্বান করতে থাকবেন, এবং এভাবে মানুষদেরকে ফেরেশতাদের চেয়েও উঁচু মর্যাদায় সম্মানিত করা হবে। জান্নাতের আটটি দরজা, যদি কোনো একজন ব্যক্তি জান্নাতের আটটি দরজা দিয়ে প্রবেশ করতে চায় তাহলে দুইটি পদ্ধতি আছে। এক নম্বর, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন আর কোনো ইলাহ নেই, তিনি এক, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, আর নিশ্চয়ই ঈসা আল্লাহর বান্দা, তার বান্দির পুত্র, এবং তার সেই কালেমা যা তিনি মারিয়ামকে পৌঁছিয়েছেন, এবং তার পক্ষ থেকে প্রেরিত একটি রূহ মাত্র, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাকে জান্নাতের আটটি দরজার যেটি দিয়ে ইচ্ছা প্রবেশ করতে চাইবে তাকে প্রবেশ করাবেন, এবং হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। দ্বিতীয় হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি উত্তম এবং পূর্ণাঙ্গ রূপে ওযু করার পর বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ভিন্ন আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, সে ইচ্ছা করলে এর যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এটি হচ্ছে ওযুর পরবর্তী দোয়া। এই দুইটি হাদিসে আপনি খেয়াল করলে দেখতে পারবেন উল্লেখিত দুইটি হাদিসেই শাহাদা এর বাক্যগুলো রয়েছে, সুতরাং এই বাক্য এই কালিমার তাৎপর্য অনেক অনেক বেশি, কিন্তু কোনো একজন ব্যক্তি শুধুমাত্র মুখে উচ্চারণ করাই তাকে এই মর্যাদা দেওয়ার জন্য যথেষ্ট নয়, এবং এই কালিমার উপর ইয়াকিন বা নিশ্চিত এবং দৃঢ় বিশ্বাস তাকে স্থাপন করতে হবে। জান্নাতের এই দরজাগুলো কত বড় হবে? মুসলিম বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের প্রতিটি দরজার প্রশস্ততা হবে মক্কা এবং হাজরের মধ্যবর্তী দূরত্বের সমান। মক্কা এবং হাজরের মধ্যবর্তী দূরত্ব আনুমানিক প্রায় 1000 মাইলেরও বেশি, এই দূরত্ব অনেক বিশাল। এবং এখানে এই হাদিসে দূরত্ব বলতে দরজার চৌকাঠের মধ্যবর্তী দূরত্বকে বোঝানো হয়েছে, সমগ্র দরজার মধ্যবর্তী দূরত্বকে নয়। আল্লাহু আলম, আল্লাহ এই বিষয়ে ভালো জানেন এই দূরত্ব কত বেশি হবে। মুসনাদ আহমদে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরজার উভয় পাল্লার মধ্যবর্তী দূরত্ব হবে 40 বছরের পায়ে হাঁটা পথের সমান, অর্থাৎ এটা এতটাই প্রশস্ত হবে যে প্রতিটি দরজা 40 বছর হেঁটে অতিক্রম করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা দিন আসবে যেদিন দরজাগুলো ভিড়ে পরিপূর্ণ হয়ে যাবে, লোকে লোকারণ্য হয়ে উঠবে, বিচার দিবসে এত বেশি পরিমাণ লোক সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করবে যে সেদিন সেগুলো ভিড়ে পরিপূর্ণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে এমন একটা দিন আসবে যেদিন এই দরজাগুলো ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে, যদিও দরজার উভয় পাল্লার মধ্যবর্তী দূরত্ব 40 বছরের পায়ে হাঁটা পথের সমান। এবং তারা কারা? যারা বিচার দিবসের পূর্বেই, বিচার দিবসের বিচার কাজ সম্পাদিত হওয়ার পূর্বেই, হিসাব নিকাশ সমস্ত 50,000 বছরের অপেক্ষা এটা সমাপ্ত হওয়ার পূর্বেই যারা জান্নাতে প্রবেশ করবেন তারা কারা, অথবা ইতিমধ্যেই জান্নাতে কারা প্রবেশ করেছেন? এক নম্বরে আছেন আশ শাহিদ, এবং দুই নম্বরে আছেন অল্পবয়স্ক শিশু যারা শিশু অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন, এবং তিন নম্বর কারা ইতিমধ্যেই জান্নাতে ছিলেন তারা হচ্ছেন আদম এবং হাওয়া আলাইহিসসালাম, তারা ইতিমধ্যেই জান্নাতে অবস্থান করেছিলেন এবং তারা আবার জান্নাতে প্রবেশ করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে বলছেন, কুরআনে বলছেন
وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ
এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা ইচ্ছা যা চাও সেখান থেকে খাও পরিতৃপ্তি সহকারে, কিন্তু এই গাছের নিকটবর্তী হয়েও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সুতরাং আদম এবং হাওয়া আলাইহিসসালাম তারা ইতিপূর্বেই জান্নাতে ছিলেন এবং তারা আবার সেখানে প্রবেশ করবেন। এবং শহীদদের ব্যাপারে কি বর্ণনা এসেছে? শহীদদের ব্যাপারে এসেছে সহিহ মুসলিম থেকে বর্ণিত হাদিসে, মাসরুক থেকে বর্ণিত। তিনি বলেন আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون
আল্লাহর পথে যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত ধারণা করো না, বরং তারা জীবিত তাদের রবের নিকট থেকে তারা রিজক লাভ করে থাকেন। তোমরা তাদেরকে মৃত ধারণা করো না, বরং তারা জীবিত তাদের রবের নিকট থেকে তারা রিজক লাভ করে থাকেন। এবং এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে কি অর্থ প্রদান করেছেন বা কি বোঝাতে যাচ্ছেন। উত্তরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমি এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি বলেছেন শহীদদের রুহ তাদের রুহ সবুজ বর্ণের পাখির পেটের মধ্যে স্থাপন করা হয়েছে। শহীদদের রুহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুজ বর্ণের পাখির পেটের মধ্যে স্থাপন করেছেন এবং আল্লাহর আরশের নিচে ঝুলানো দীপাধারের মধ্যে তাদের বাসা। দীপাধার বা দ্বীপ রাখার স্থান, দ্বীপ রাখার আধার অনেকটা আমরা বলতে পারি ঝাড়বাতির মতো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থাপন করা আছে এবং সেই দীপাধার হচ্ছে শহীদদের রুহ, যার মধ্যে স্থাপন করা হয়েছে সবুজ বর্ণের পাখির মধ্যে। সেই পাখিগুলোর বাসা হচ্ছে এই দীপাধার যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে অবস্থান করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন যে এরা জান্নাতের যে কোনো স্থানে যে কোনো জায়গায় ইচ্ছামতো অবাধে বিচরণ করতে পারেন। পুনরায় তারা এই দ্বীপাধারে ফিরে ফিরে আসেন। এরপর তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মুখে আত্মপ্রকাশ করে বলেন, তোমরা কি কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখো? তোমরা তোমাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ করো। এবং তারা বলবেন, আমরা আর কোন জিনিসের আকাঙ্ক্ষা করব? আমরা জান্নাতের যেখানে ইচ্ছা অবাধে ঘুরে বেড়াতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবে তিনবার জিজ্ঞাসা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তারা দেখবেন যে তাদেরকে একই কথা বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা কি কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখো, তোমরা তোমাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ করো, যখন তাদেরকে একই কথা বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তারা বুঝে নেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে উত্তর আশা করছেন। এবং তখন শহীদরা বলবেন, হে আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমরা চাচ্ছি তো এটাই যে আমাদের দেহের মধ্যে আমাদের রুহকে পুনরায় ফিরিয়ে দিন, আমরা আরও একবার আপনার রাস্তায় শহীদ হতে চাই। অবশেষে আল্লাহ যখন দেখলেন যে তাদের আর কোনো চাহিদাই নেই, তখন তাদেরকে নিজ নিজ অবস্থায় ছেড়ে দেন। সুতরাং এটা হচ্ছে শহীদদের জন্য সংরক্ষিত বিশেষ সম্মান যে তারা জান্নাতে বসবাস করছেন। এবং কারা তাদের আবাসস্থল দেখতে পাবেন? আমরা জানি কবরে দুটি জানালা থাকবে, যার মধ্য দিয়ে প্রত্যেক ব্যক্তি তার চূড়ান্ত আবাসস্থলকে সে দেখতে পাবে। এবং আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল এবং সন্ধ্যায় তার অবস্থানস্থলকে উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতি হয় তবে জান্নাতিদের মধ্যে তাকে দেখানো হয়, তার অবস্থানস্থল জান্নাতির মধ্যে দেখানো হয়। আর যদি সে জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামবাসীদের মধ্যে তার অবস্থানস্থল দেখানো হয় এবং তাকে বলা হয়, এটাই হচ্ছে তোমার অবস্থানস্থল কিয়ামত দিবসে আল্লাহ তোমাকে পুনরুত্থান করা পর্যন্ত। সুতরাং এটাই হচ্ছে কবরবাসীদের অবস্থা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।